بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. وقال تعالى في موضع آخر: الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم، ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. وعنه قال: جاء ربيع إلى النبي صلى الله عليه وسلم فقال: دلني على عمل إذا عملته دخلت الجنة. قال عبد الله: لا تشرك به شيئا، وتقيم الصلاة المكتوبة، وتؤدي الزكاة المفروضة، وتصوم رمضان. فقال رجل: والله لا أزيد على هذا ولا أنقص منه. فلما ولى قال رسول الله صلى الله عليه وسلم: من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا. رواه البخاري. যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিশুদ্ধ আকীদার গুরুত্ব এই শিরোনামে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসলিম অমুসলিমদের মধ্যে এবং আরো যত জাতি ধর্ম রয়েছে সবগুলোর মধ্যে আকীদাগত পার্থক্যই মৌলিক বিষয়। সবার মাঝে আকীদা রয়েছে এবং আকীদার ভিত্তিতে সবাই সব কাজ সম্পাদন করে থাকে। কিন্তু ইসলামী আকীদা বা সহিহ আকীদা অন্য আকীদাগুলোর চেয়ে ভিন্নতর। আকীদা মুমিন জীবনের মূল সম্পদ, যার আকীদা বিশুদ্ধ সে সফলকাম ব্যক্তি, আর যার আকীদা শুদ্ধ নয় সে ব্যর্থ ব্যক্তি। আল আকীদা শব্দটি ইকদুন বা ওকুদাতুন শব্দ থেকে উৎপত্তি। এর অর্থ হল গিরা বা বাঁধন। আপনি শক্ত করে কোন জিনিস রুমালে রেখে বেঁধে ফেললেন, কেউ জানে না। রুমালটা দেখা বললেন, এর মধ্যে 5 ভরি স্বর্ণ আছে। আপনি বিশ্বাস করে নিলেন, অথচ আপনি জানেন না যে এর মধ্যে স্বর্ণ আছে কি অন্য কিছু আছে। বলা হলো, মেনে নিলেন। এর নাম হল আকীদা, গিরা বা বাঁধন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখিনি, ফেরেশতাদেরকে দেখিনি, কবরের আজাব, জান্নাত জাহান্নাম আমরা কিছু দেখিনি। আল্লাহর কালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছেন, আমরা বিশ্বাস করে নিয়েছি আল্লাহ একজন, তিনি থাকেন সপ্তম আসমানের উপরে, আরশের উপরে সমুন্নত। মানুষ মারা যাবে, কবর থেকে আবার উত্থিত হবে, এরপরে তার চূড়ান্ত ফলাফল হয় জান্নাত বা জাহান্নাম, যে কোনো একটা হবে। এটা না দেখেই বিশ্বাস করি, এর নাম হল আকীদা। যার আকীদা বিশুদ্ধ হবে সে সফল কাম। আকীদা শব্দটি সমাজেও চালু রয়েছে, যেমন বিবাহের আক্ত করা, এজন্য ওকুদাত নিকাহ বলা হয়েছে, বিবাহের বাঁধন। ছোট্ট একটি কথার মাধ্যমে চিরদিনের অপরিচিত দুইজন ছেলে এবং মেয়ের সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। এমন একটা কথা যে কথার মাধ্যমে চিরদিন বন্ধনটা লেগে থাকে, এই জন্য এই বাঁধনটাকে ওকুদাতন শব্দ উল্লেখ করা হয়েছে। মুসলিম ব্যক্তি তার ভিতরে যে আকীদাটা পোষণ করবে, এটা আজীবনের জন্য, একদিনের জন্য এটা নয়। কেন গুরুত্বপূর্ণ বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসটা আপনারাও জানেন, সহিহ বুখারীর প্রথম হাদিস, মিশকাতেরও প্রথম হাদিস, ইন্নামাল আমাল বিনিয়াত। সমস্ত আমল, যাবতীয় আমল নির্ভর করে কার উপরে? নিয়াতের উপরে। নিয়াতটাই মূলত আকীদা, যেটা ভিতরের বিষয়। নিয়াত শব্দটির জন্ম নাওয়া থেকে, নুন ওয়াও ইয়া, আর নাওয়া শব্দের অর্থ হল বিচি বা আঁঠি। কাঁঠালের বিচি বলে আর আমের আঁঠি বলে। দোকানে কিনতে গেলে ওকে বলে বীজ। জিনিস একটাই, নাওয়া শব্দের অর্থ হল বীজ বা বিচি। আপনার হৃদয়ে যার বিচি প্রথিত আছে, গাছ কিন্তু তারই হবে, এর বাইরে হবে না। এমন একটা উদাহরণ, এমন কোন পাগলও প্রমাণ দিতে পারবে না বা বলতে পারবে না যে কাঁঠালের আঁটি লাগানোর পরে সেখান থেকে আমের গাছ হয়েছে। এমন কোন প্রমাণ আমার বিশ্বাস কেউ দিতে পারবে না। মানে কাঁঠালের বীজ ফুটলে হয় বীজ হবে, না হলে নষ্ট হয়ে যাবে। বীজ হলে আমের হবে না কাঁঠালের হবে? কাঁঠালের হবে। আবার আমের আঁটি পুতলে আমের গাছই হবে, কাঁঠালের হবে না, জামেরও হবে না। আপনার নিয়াতের মধ্যে কি আছে এটা কেউ জানে না, আপনি জানেন এবং আল্লাহ জানেন, বাহির লোক কিন্তু জানে না। হাদিসে বলা হয়েছে, তোমার হৃদয়ে যেটা পোঁথা আছে সেটাই হবে, বাহিরের মানুষ যাই মনে করুক না কেন, ফলাফল সেটাই তুমি পাবে। গাছ যদি তারই হয়, ফল কিন্তু তারই হবে, ফুল তারই হবে। এজন্য আমলের আগে নিয়াতটাকে পরিশুদ্ধ করাটা ফরজ। আগে তাওহীদটাকে স্বীকার করতে হবে, তারপরে আমল। মূলত সব মিলে হল তাওহীদ। ছোট কথায় বলে দিই, যদি মনে রাখতে পারেন আলহামদুলিল্লাহ, মূলত তাওহীদ। তাওহীদটার উপরে দুইটা জিনিস প্রতিষ্ঠিত, একটা হলো আকাইদ, আকীদা সমূহ, আর একটা তার উপরে প্রতিষ্ঠিত হলো আমাল, আমল সমূহ, মূলত তাওহীদ। তাওহীদ তিন ভাগে বিভক্ত। মুসলিম জীবন যাই করুক না কেন এই আকীদা নিয়েই ঘটবে। অর্থাৎ প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে হবে, এক হিসাবে মানবে, স্রষ্টা হিসাবে, এটাকে তাওহীদে উলুহিয়া বলে, খালেক হিসাবে এবং প্রতিপালক হিসাবে, রব হিসাবে একমাত্র কে? আল্লাহ। সবকিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ, সবকিছু রুজিদাতা একমাত্র আল্লাহ, যাবতীয় মুলকের মালিককে আল্লাহ। দুই, মানুষ যাই করুক না কেন উদ্দেশ্য হবে কি? আল্লাহ। এটা তাওহীদে ইবাদা বা তাওহীদে উলুহিয়া। যেহেতু আল্লাহ সবকিছু স্রষ্টা, পরিচালক, দাতা, সবকিছুই যিনি, সুতরাং মানুষ যা করবে সবকিছু কার জন্য করবে? আল্লাহর জন্য। এছাড়া অন্য কারো, একটা উপর থেকে নিচে আর একটা নিচ থেকে উপরে, সবকিছু হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা তাওহীদের রুবুবিয়্যা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পরপর তিন চারটা আয়াতে তাওহীদের তিনটা প্রকার রয়েছে। তারপরে কি? তাওহীদ আসমা ওয়া সিফাত, আর রহমানের রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে তাওহীদে উলুহিয়া, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তিনটা হয়ে গেল। একটা উপর থেকে নিচে যা কিছু হয়েছে হচ্ছে সবকিছু কে করছেন? আল্লাহ। অতএব বান্দা যা কিছু করবেন সবকিছু একজন উদ্দেশ্য করবেন, তিনি কে? আল্লাহ। এটা হলো তাওহীদের রুবুবিয়া আর তাওহীদের উলুহিয়া। মাঝখানে একটা থাকলো তাওহীদের আসমা ওয়া সিফাত। আল্লাহর যে সমস্ত নাম তিনি নিজে পরিচয় দিয়েছেন এগুলো কার সাথেই খাস? আল্লাহর সাথেই খাস, অন্য কারোর জন্য সংশ্লিষ্ট করা যাবে না। দুই, তার যে গুণাবলী রয়েছে আল্লাহ দেখেন, এটা তার গুণ, ওইভাবে রাখতে হবে, কারো সাথে তুলনীয় নয়। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, সূরা শুরা 11 নম্বর আয়াত। তার মতো কিছুই নেই, তার কোনো সাদৃশ্য স্থাপন করা যাবে না। ওহু সামিউল বাসির, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি দেখেন এবং শোনেন। তিনি কার মতো এটা পৃথিবীর কোনো জিনিসের সাথে সাদৃশ্য করা যাবে না। এই তিনটা জিনিস মিলেই হলো তাওহীদ। বলুন তো এই তিনটা জিনিস কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। এর উপরে বিধানটা প্রতিষ্ঠিত, সেটা হলো, একটা হলো আল আকাইদ, আকিদার যত বিধান সব এর উপরে প্রতিষ্ঠিত। তার উপরে প্রতিষ্ঠিত আল আমাল, যত আমল আমরা করি সবগুলো। সংক্ষেপে আপনাদের বুঝা দিলাম, আকিদাটাকে আমরা বলতে পারি আল ইমান, আর আমলটাকে বলতে পারি আল ইসলাম। যদিও বা ইসলামের মূল একটা রুকুন হলো শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ইসলামের রুকুনের মধ্যেই ইমানটাকে নিয়ে চলে আসবেন। তার চেয়ে সোজা হলো আকীদা হলো ইমান, আমল হলো ইসলাম। এতটুকু বললে আরেকটু সোজা হয়। আপনি ইসলামের মধ্যে সবগুলোকে ঢুকিয়ে দেন, কোনো আপত্তি নেই। বোঝার সুবিধার্থে আপনাকে বললাম, আকিদা শব্দটা মূল মানুষের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা 5 নম্বর আয়াত, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি ঈমানের সঙ্গে কুফুরি করে, ঈমানে যার ত্রুটি থাকে, তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে অর্থাৎ জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যদি আকীদা বিশুদ্ধ না হয়, এজন্য আরবিতে ছোট্ট একটি কথা বলা হয়, আল আকীদাতু সহিহা হিয়া আসলু দ্বীনুল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। সহি আকীদা হলো দ্বীনের ভিত্তি, মুসলিম উম্মার শিকড়। যার সহি আকীদা নেই তার কোনো জীবনী নেই, তার কোনো আমলই নেই।
পরিপন্থী বিষয় ছয় নম্বর পৃষ্ঠায় ভূমিকায় লিখছেন একটা কথা, মালুমুন বিল আদিল্লাতি শারঈয়া মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ শরীয়ত দ্বারা প্রমাণিত হয়েছে একটি কথা, আন্নাল আমাল ওয়াল আকওয়াল লা তাসিহু ওয়া লা তাকবুল ইল্লা মিন আকীদাতিন সহীহা, আমল সমূহ এবং কথা আল্লাহর কাছে ততক্ষণ কবুল হবে না যতক্ষণ সহি আকীদার মধ্যে থেকে বের না হবে। আকিদার মাধ্যমে কোন কথা বেরিয়ে আসে তাহলে সে বাতিল বলে প্রমাণিত হবে। আল্লাহ বললেন অমাইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালু, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। দেখুন আকিদা এমন একটা বিষয় যদি বিশুদ্ধ হয় তাহলে আপনি অবশ্যই অবশ্যই জান্নাতে চলে যেতে পারবেন। অনেকগুলো প্রমাণ রয়েছে আর আকিদা সবার ধরাছোঁয়ার বাইরে। একজন হিন্দু লোক 300 মসজিদ তৈরি করে দিয়েছে, 500 মাদ্রাসা তৈরি করেছে, তাহাজ্জুদ পড়ে, সিয়াম রাখে, নেকি হবে না? নেকি হবে না? আপনারা সবাই একমত নেকি হবে না। কিন্তু আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যে যা আমল করবে খারাপ হোক যাররা হলেও কিয়ামতের মাঠে পাবে। এটা তো কোরআন আয়াত, সূরা জিলজালের আয়াত না? মসজিদ তৈরি করার মতো এত বড় ফজিলতের কাজ করলো, নেকি পাবে না সে? এবার আপনারা উত্তর দিতে পারবেন না, পাবে না, ও পাবে না। কারণ হলো এই যে ও বলেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শুধু এই কথাটি না বলার কারণে 3 কোটি মসজিদ যদি ও তৈরি করে দেয় নাকি সে পাবে না। তাহলে এবার বুঝেন কথাটার দাম আছে না নাই। হিন্দুর ক্ষেত্রে আপনি 100-তে 100 বিশ্বাস করলেন, কিন্তু আপনার ক্ষেত্রে বিশ্বাসে নয়। একই ক্লাসে একই ডিপার্টমেন্টে দুইজন ছেলে পড়ে, একই মহিলা রান্না খায়, একই মেসে থাকে, একই রুমে থাকে, একজন হিন্দু আর একজন মুসলিম। হিন্দু ছেলেটি স্বপ্ন দেখছে যে দুর্গা পূজায় মিষ্টি নিয়ে উপস্থিত হয়েছে, আর মুসলিম ছেলেটি স্বপ্ন দেখছে যে মক্কায় চলে গেছে হজ করার জন্য, কাবা ঘর তওয়াফ করছে। এমন কোন প্রমাণ আপনি দিতে পারবেন না? চ্যালেঞ্জ করলাম, কোন হিন্দু স্বপ্ন দেখেছে যে মক্কা ঘর তওয়াফ করছে, আর কোন মুসলমানের বাচ্চা পাবেন না যে ও স্বপ্ন দেখেছে যে গঙ্গায় ডুব দিচ্ছে, পূজা মণ্ডপে দুর্গা পূজার জন্য সে মিষ্টি নিয়ে পূজা মণ্ডপে উপস্থিত হয়েছে, এরকম কোন মুসলমান পাওয়া যাবে না। কিন্তু স্বপ্ন জগৎটা মানুষের ধরাছোঁয়ার বাহিরে, এর নাম হলো আকীদা। যখন এই জায়গায় আসলাম তখন বলেই দিই আপনাকে, আমি স্বপ্ন দেখি বা আপনি একজন মুসলিম স্বপ্ন দেখেন, আপনাকে দিয়েই বলছি আপনি স্বপ্ন দেখছেন জুমার দিন আগে আগেই মসজিদে চলে গেছে, যে আগেই বসেছে সালাত আদায় করছে, আর একজন স্বপ্ন দেখছে যে চলে গেছে আজমিরে যে তওয়াফ করছে। দুইজনের মুসলমান কি দুইজনের স্বপ্ন কি একরকম? না। এবার বলুন যে আজমিরের স্বপ্ন দেখে তওয়াফ করে, যে শাহজালালের স্বপ্ন দেখে মানত করতে যায়, আক্রোশিতে যায়, সরসিনাতে যায়, ফুরফুরাতে যায়, ওর আকিদা, আর আপনি মসজিদে আসেন আল্লাহর ঘরে সালাত আদায় করার জন্য, দুইজনের আকিদা কি এক? এর পরে ব্যাখ্যা দিতে গেলে হ্যান্ডকাপ পরাবে, এটা হলো নিয়ম। আকিদার কথা বলতে যাওয়াটাই বড় পাপ। অথচ বাস্তবতা এটা, 2012 সালের 30শে মে ডাক্তার জাকির নায়কের সাথে প্রথম সাক্ষাৎ হয় মুম্বাইয়ে। সাক্ষাৎ করে ফিরে আসছি একজন ব্যক্তির সাথে আমার বাসে, ট্রেনে, দুরন্ত এক্সপ্রেস ট্রেনে আমি আসছিলাম। আট অক্ত সালাত আদায় করেছি, 26 ঘন্টা ট্রেনে ছিলাম কলকাতা পর্যন্ত আসতে। কিন্তু আকিদাগত দিক ফুটে উঠলো এটাই, আমি ঠিকই সালাত আদায় করলাম 8 অক্ত, কিন্তু আর একজন ভাই আমার সাথে ছিলেন, তিনি 1 অক্ত পড়লেন না। আমি বললাম যে আপনি সালাত পড়লেন না কেন? না, সফরে থাকলে নামাজ লাগে না। কি জন্য? ট্রেন থেকে নেমে বাবার দরগায় দান করে দিব, বাবা আল্লাহকে বলে মাফ করে দিব। এবার কলকাতায় এসে আমি যশোর বেনাপোল হয়ে আসবো, ঢুকবো, গাড়িতে উঠে বসলাম, একজন ভদ্রমানুষ পিছনে বসেছেন, আমি সামনে বাসের পিছনে। বলছেন যে দীর্ঘ 6 মাস আগে বাবাকে স্বপ্ন দেখেছিলাম, আসতে দেরি হয়ে গেল। বাংলাদেশের মানুষের কপাল পোড়া, উনি বক্তব্য দিচ্ছেন কপাল পোড়া, একজন উচ্চতর শিক্ষিত মানুষ, বিসিএস ক্যাডার মানুষ, আমি বলছি না কোন ডিপার্টমেন্টে চাকরি করেন, উচ্চ শিক্ষিত একজন মানুষ, তিনি 6 মাস আগে বাবাকে দেখেছিলেন, 6 মাস পরে এসেছেন, বাবার কাছে অনেক কথা বলেছেন। এর পরের ঘটনা যেটা, যে মানুষ, বাংলাদেশের মানুষের কপাল পোড়া, তারা বাবাকে চিনতে পারে না। কিভাবে চিনবে? উনি গল্প করছেন আমার পিছনে বসে, আমি শুনতে পাচ্ছি। বাংলাদেশের মানুষ খেতে পায় না, 5 লক্ষ রুপি বাবার দরগায় দান করে আসল। বাবাকে চিনতে পারেনি, তার উদাহরণ দিচ্ছে। এই মঈনুদ্দিন চিশতি যখন মক্কায় হজ করতে যান, এই কবরে কবরে রাসূলের সাথে তার সম্পর্ক, এক নম্বর কথা। 2 নম্বর কথা, হজ করতে গেছেন, হঠাৎ করে জিজ্ঞেস করছেন কি ব্যাপার, হামাগুড়ি দিয়ে যাচ্ছে, মক্কায় যাচ্ছেন হামাগুড়ি দিয়ে, পা ঠেকাচ্ছেন না, জিজ্ঞেস করছেন কি ব্যাপার মঈনুদ্দিন, তুমি এইভাবে আসছো কেন? আল্লাহ রাসূল কবর থেকে উঠে জিজ্ঞেস করছেন কেন, যে জায়গায় আপনি পা দিয়ে চলেছেন ওই জায়গায় কি আমি পা দিতে পারি, এই জন্য আমি হামাগুড়ি দিয়ে আসছি। এই আকিদা একটা উচ্চ শিক্ষিত ব্যক্তি, পাওয়ারফুল। কত বাসটা আমাদের আটকে দিলেন, উনি শুধু একটা ফোন দিলেন, বাসটা ছেড়ে দিল। মানে দুইজন ফরেনার ছিলেন, তাদের কাছে মদ ছিল, বাস ছাড়বে না মোটে, ফোন দেওয়া মাত্রই এসে মাপ চেয়ে গেল। এবার বুঝলেন লোকটা কোন শ্রেণীর মানুষ। প্রশাসনের দুইজন তখন বিডিআর ছিল, এসে মাপ চেয়ে গেল। আমি বললাম ওনাকে যে আপনার কথা বন্ধ করবেন, ধমক দিলাম, এই সমস্ত ফালতু কথা আপনি কোথায় থেকে শিখেছেন? একটা শিক্ষিত মানুষ এই সমস্ত কথা বলে? মঈনুদ্দিন চিশতির জন্ম কখন, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু কখন আপনি জানেন না? তো বলছে না না, এটা কবর থেকে উঠে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন মঈনুদ্দিন চিশতিকে। এবার আক্ষেপ করে বলছেন যে এই জন্য বললাম বাংলাদেশের মানুষের কপাল পোড়া। এবার জিজ্ঞেস করছি পরে, একই হোটেলে তো দুজন ছিলাম, আপনি ফজরের সালাত কোথায় পড়লেন? বলছে না, খুব তাড়াহুড়া করার কারণে ফজরের সালাত পড়তে পারেনি। কালকে এসে পড়েছেন কোথায়? আসছিলাম বহুদূর থেকে, রাত হয়ে গেছে, এসবটা পড়া হয়নি। তো নিঃসন্দেহে আপনি মাগরেবও পড়েননি? যে না, মাগরেবও পড়িনি। এই 3 ওয়াক্তে সালাত ডাইরেক্ট আমার চোখের সামনে এসে গেছে, পড়েননি। বাবার প্রতি ভক্তি খুব বেশি। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হল, অধিকাংশ মানুষ স্বপ্নে বাবাকেই স্বপ্ন দেখে, মসজিদে সালাত পড়ার দেখে না, মাজার জিয়ারত করতে গেছে, মানত করতে গেছে, ওরুস করতে গেছে, এই স্বপ্ন নিয়ে বিভব। আপনি তাদেরকে কোন কাতারে ফেলবেন? এর নাম হলো আকিদা। আরেকটু যদি ঢুকি, এই আকিদা নিয়ে কিয়ামত পর্যন্ত যদি আপনি বয়স পানে ইবাদত করেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হওয়ার প্রশ্ন না। সেটা শিরক আকবার, কোন ক্ষেত্রে কুফরি আকিদা। এই বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। এই আকীদা নিয়ে কিয়ামত পর্যন্ত ইবাদত করলে কোন ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। কেন? আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। এই মিথ্যা একটি আকীদা সবগুলোকে আল্লাহর অংশ বানিয়ে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ, যে না সবগুলো আল্লাহর অংশ নয়, আল্লাহকে নিরাকার সত্তা বানানো হয়েছে, আল্লাহকে সর্বত্র বিরাজমান প্রমাণ করা হয়েছে। এটা হলো কুফরি আকীদা। এই আকীদা হলো অমুসলিমদের, হিন্দুদের আকীদা। আপনি যত বড়ই মাস্টার্স পাস হন না কেন, যত বড়ই কামেল পাস হন না কেন, আপনার 18 গুন্ডা ডিগ্রি থাকতে পারে, তবে ইসলামের কাছে আপনি একেবারেই বোধ, মাথায় গোবর ছাড়া কিছু নাই। যার হৃদয়ের মধ্যে আকীদা রয়েছে, তবে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আকীদা, মানুষের আকীদাকে ছিনিয়ে নিতে পারে না, মানুষের মাথা কেটে ফেলা যায় কিন্তু আকীদা ছিনিয়ে নেওয়া যায় না। মানুষের মাথায় গুলি করে মাথা ঝাঁঝরা করা যায় কিন্তু ওর আকীদা নিয়ে যায় না। আকীদা এমন জিনিস, আকীদা না বিশ্বাস, যার বিশ্বাস আছে সব আছে। আপনাকে অবশ্যই কেন বললাম আল্লাহ সর্বত্র বিরাজমান অর্থই হলো ওয়াহদাতুল উজুদ, সবকিছু আল্লাহ থেকে হয়েছে। নাউজুবিল্লাহ, এই আকীদা তো ঠিক না। আল্লাহ হলেন সপ্তম আসমানের উপরে, আরশের উপরে সমন্বিত। কোথায় দুনিয়ার, কোথায় আসমান, আর সবকিছুকে আল্লাহর অংশ বলা হয়েছে। হরির উপর হরি, হরি শুভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। এই আকীদা কোথায় থেকে আসলো? মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দিলে মন দেখবে সে তাই বিরাজ করে আহাদ নরঞ্জন, মানে আহমদ আহাদ হয় যবে। আহাদ আহমদটা আহাদ কখন হয় দেখেন, আল্লাহ এবং মোহাম্মদের মধ্যে কোন পার্থক্য রাখেনি, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ বানিয়ে দেওয়া হয়েছে। এক আল্লাহর সঙ্গে যেটা করা হচ্ছে আল্লাহর অংশ হিসাবে, যে না এটা কুফুরি আকীদা, এটা চলবে না। ওয়াহদাতুল উজুদ মানে সবকিছুই আল্লাহ, মানে আল্লাহ থেকে হয়েছে আল্লাহর অংশ। যেমন শ্রী শ্রী রবিশঙ্করের আকীদা হলো সবকিছুই স্রষ্টা, সবকিছুই ভগবান। আর আমরা বলি কি, সবকিছুর স্রষ্টা হলেন কি আল্লাহ, এগুলো সব সৃষ্টি, সবগুলো কোন সৃষ্টি স্রষ্টা হতে পারে না। যেমন কথাটা চালু আছে, হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। মানে এক কলস পানি, পানির উপরে ব্যাং, নিতে গেছে পানি যিনি তিনিও হরি, হরিকে দেখিয়া হরি, পানিতে ডুব দিয়েছে মানে ব্যাং হরি হয়ে গেল। আর ডুব দিল কার মধ্যে? হরির মধ্যে, পানির মধ্যে ডুব দিয়ে দিল, সবগুলো কি হয়ে গেল? হরি হয়ে গেল না? তাহলে এই আকীদা কি মুসলিমদের আকীদা না হিন্দুদের আকীদা? এটা ওই আকীদা আমাদের মধ্যে চলে এসেছে। এই আকীদা নিয়ে সালাত আদায় করলে সালাত হবে না, আগে তাওহীদ মানতে হবে। চলুন সহিহ বুখারী 7372 নম্বর হাদিসটা খুলুন, 1026 পৃষ্ঠা আসছে সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে, মূল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাঠাচ্ছিলেন ইয়ামানে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে, তখন তিনি বললেন, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম আন ইউওয়াহিদুল্লাহ তাআলা। তুমি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছ, প্রথম তাদেরকে দাওয়াত দিবে তারা যেন আল্লাহর তাওহীদটাকে মেনে নেয়। প্রথম কথা কি? তাওহীদ। যদি তারা তাওহীদটাকে মেনে নেয়, যদি এটা মেনে নেয়, তাহলে দ্বিতীয়টি বলো যে তাদের উপরে রাতে দিনে আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। প্রথম শর্ত, আগে তাওহীদকে মেনে নিতে হবে, তারপরে দ্বিতীয় শর্ত, ফাইদা আজাবু ফাইদা আরাফু যালিক। যদি তারা স্বীকারোক্তি দেয়, ঠিক আছে আমি তাওহীদকে মেনে নিলাম। আমাদের মুসলমান হয়েছে ওই শর্তই নেই আমাদের মধ্যে। প্রথম শর্ত হলো নামাজ পড়ো, প্রথম শর্ত কি? সালাত পড়ো। নামাজ সম্পর্কে প্রথম প্রশ্ন। অথচ প্রথম প্রশ্ন কি হবে, তুমি কি আল্লাহকে মানো? আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। এই তিন প্রকার তাওহীদ মানলে আল্লাহকে মানা হয়। আমি তো বিশ্বাস করি না, হ্যাঁ আল্লাহকে রুজিদাতা হিসাবে বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে আইনদাতা হিসাবে বিশ্বাস করি না। আল্লাহকে আমি রব হিসাবে বিশ্বাস করি, আল্লাহকে আমি স্রষ্টা হিসাবে বিশ্বাস করি, আল্লাহকে আমি বিশ্বাস করি তিনি সবকিছুর মালিক, কিন্তু আইনের মালিক আল্লাহ নন। শিরিক ঢুকে গেছে এই জায়গায়। আইনের মালিককে তাগুত শয়তান, আইনের মালিককে মানুষ, আইনের মালিককে সংসদ, আইনের মালিককে সচিব, আইনের মালিককে মন্ত্রী, আর রুজির মালিককে আল্লাহ। যে না, এখানে শেষ হয়ে গেছে প্রথম তাওহীদ রুবুবিয়াটা, এখানে শেষ হয়েছে প্রথম তাওহীদটা। আল্লাহর কাছ থেকে সিন মিলকিয়াত নিয়ে নিছি যে আইনের দাতাকে আমি। যে না, মানুষ আল্লাহর সৃষ্টি, কষ্টিন কালেও কখনোই মানুষ নিজে আইন তৈরি করতে পারে না, আইন রচয়িতা হবেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। এই তাওহীদের মধ্যে কোনো ঘাটতি থাকলে কবুল হবে না। অন্তত একটা ক্ষেত্রে আল্লাহর মিলকিয়াতটা ছিনিয়ে নিয়ে আমি মালিক হয়েছি, চলবে না। এটা শিখিয়েছে কে? এটা শিখিয়েছে আমেরিকা, ব্রিটেন, পাশ্চাত্য জগতে এটা শিখিয়েছে মুসলমানদেরকে। আমি এই জায়গায় যখন চলে এসেছি এই জায়গায়, তখন এটা পরিষ্কার করে নিই, আপনাদেরকে বলে দিই স্পষ্ট ভাষায়, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন টু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম নিরপেক্ষ মতবাদের প্রথম বলি, সেকুলার পন্থী বিশ্বের সমস্ত মানুষের বলি হলো এটা, ধর্ম কখনো রাজনীতিতে ঢোকার, রাষ্ট্রনীতিতে ঢোকার অধিকার রাখে না। এটা কেবলমাত্র মানুষ এবং আল্লাহর মাঝে নমনম করার জিনিস মাত্র। এটা হলো আধ্যাত্মিক বিষয়, এটা কখনো রাজনীতিতে প্রবেশ করতে পারে না। এই ফতোয়া দিয়েছে পাশ্চাত্যের লোকেরা, আর ওই ট্যাবলেটটা খেয়েছে মুসলমানের বাচ্চা, খেয়ে তার মাথাটা ওই রকম হয়ে গেছে। অথচ তার জানা উচিত ছিল পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেনানায়ক, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ইমাম, আল ইমামুল আকবর হুয়া নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন সংসদে গেছেন, তখন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক পৃথিবীর ইতিহাসে, অফ অল দ্য লিডার্স পারসন অফ দ্য ওয়ার্ল্ড, মুহাম্মদ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। ইংরেজরা এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা লাইফ অফ মুহাম্মদ লিখতে গিয়ে সর্বশেষ মন্তব্য করতে বাধ্য হয়েছে, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সফল মানুষ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে কিভাবে বলতে পারি ধর্ম মুসলমানের বাচ্চা বলতে পারে ধর্ম রাজনীতিতে ঢুকতে পারে না? হ্যাঁ, কারণ আছে। পাশ্চাত্যের রাজনৈতিক থিওরি এই টোপটা ইসলামপন্থীরাও খেয়ে নেওয়ার কারণে মানুষ ইসলাম সম্পর্কে ভুল বুঝতে শিখেছে, এটা হলো মূল কারণ। মাওলানা আবুল কালাম আজাদ যদিও জীবনের শেষে এসে তার আকীদা চেঞ্জ করলেন, কংগ্রেসের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি, ভারতের সবচেয়ে পরিচিত ব্যক্তি, সেই তিনি প্রথম টোপটা গ্রহণ করলেন 1895 খ্রিস্টাব্দে তিনি গ্রহণ করলেন এই পাশ্চাত্যের টোপটা। যদি পরবর্তী উগলিয়ে দিয়েছেন, তার আকীদা পরবর্তী ঠিক হয়েছিল, তার আগে একজন মাওলানা মানুষ তিনি গ্রহণ করার কারণে কুটটা উপমহাদেশের ভূখণ্ডটা চেঞ্জ হয়ে গেল, পুরোটাই চেঞ্জ হয়ে গেল। আর ওইটাই আজকে আমরা টোপটা গিলেছি। একটা আসলো সেকুলারিজম, তার ফতোয়া এলো এটা। কমিউনিজমের ফতোয়াটা কি? সাম্যবাদের ফতোয়া হলো It is not religion that creates man, but man who creates religion. It is the affin. The idea of God must be destroyed. কথাটা কিভাবে কার্ল মার্কস বলে দিলেন? ওই টোপটা খেলো এক শ্রেণীর মুসলমান, খাওয়ার পরে তারা কত বলতে থাকলো কার্ল মার্কসের বক্তব্য, ধর্ম আল্লাহ সৃষ্টি করেছে ঠিক নয়, মানুষই ধর্মের সোর্সটা। কথাটা ঠিক হলো? অথচ আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদুল ফিত্রা ফা বাহু ইউহাফিদানহি আও ইউমাসরানহি আও ইউনাজ্জি আও ইউমাজ্জিসানহি। 1385 নম্বর হাদিসটা হলো সহিহ বুখারীর মধ্যে আসছে। প্রত্যেক ব্যক্তি ইসলামের উপরে জন্ম নেয়। কার্ল মার্কস বলছে না মানুষই ধর্ম সৃষ্টি করেছে, ধর্ম মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ বলছেন ফিত্রাতাল্লাহি আল্লাতী ফাতারা আন-নাস আলাইহা আই ফিত্রাতাল ইসলাম। প্রত্যেকটি মানুষ যখন মায়ের পেট থেকে জন্ম নেয় ও মুসলমান হয়েই জন্ম নেয়। সূরা রোম 30 নম্বর আয়াতটা খুলুন, স্পষ্ট পাচ্ছি দলিল এখানে। কার্ল মার্কস বলে দিলেন ধর্ম মানুষ তৈরি করেছে। ইট ইজ দা আফিন। এটা একটা নেশার মতো মনে হয়, মানুষ মসজিদে আসে মন্দিরে যায় মদ খেয়ে? যারা মদ খায় তারা কি মসজিদে আসে? মন্দিরে তারা যায়? তারা যায় না। যারা সুস্থ মানসিকতা সম্পন্ন তারাই কেবল মসজিদে আসে। কার্ল মার্কসের থিওরি রং ভুল। এটা হিন্দুরা বিশ্বাস করতে পারে, অমুসলিমরা বিশ্বাস করতে পারে, মুসলমানরা কি করে আকীদা বিশ্বাস করে? এরপরে বলা হচ্ছে, হ্যাঁ আমি আগেই বলছি, যারা এই থিওরি গুলোকে মেনে নিয়েছে তাদের কারণটা হলো উপমহাদেশে যে ইসলামের নামে যে ধর্ম চালু আছে, এটা ধর্ম নাই তো, এটা পীর ফকিরদের নাম লিখে রাখছে ইসলামের ইতিহাস, লিখে রাখছে উপমহাদেশের ইতিহাস। বুঝতে পারেন আপনারা? এটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি প্রশ্ন করেছিলাম, স্যার এটা কি হলো আত্মাদিখুল ইসলামিয়া, এটা কি ঠিক হলো? অনুবাদ হচ্ছে না, আসলে হবে উপমহাদেশের ইতিহাস, মুসলমানদের ইতিহাস হতে পারে, ইসলামের ইতিহাস হতে পারে না। কে বলবে এটা? এই জন্যই তারা যেটাকে ধর্ম মনে করে এটা তো ইসলামের সাথে মিলে না, তারা কিভাবে মেনে নেবে এটা? সমস্যাটা হয়েছে এই জায়গায়, যার কারণে তারা বিশ্বাস করে নিয়েছে হ্যাঁ ধর্ম তো মানুষের উপর নির্যাতন করে। যেমন পাদ্রীরা, খ্রিস্টান পাদ্রীরা 1908 সালে যে নির্যাতনটা করেছে, যার কারণে এই সেকুলারিজম চলে এসেছে। আজও মাঝে মাঝে রিপোর্ট বের হয় দেখেন না, অমুক পোপের সাথে যৌন সম্পর্ক অমুকের ইত্যাদি রিপোর্ট বের হয় না মাঝে মাঝে? কেন? তারাই বসে থাকে বড় বড় যাজক হয়ে, কি তার এই অনৈতিক কথাগুলো বেরিয়ে আসে, এটাতে মানুষ অতিষ্ঠ হওয়ার কারণে আজকে জেনারেল শিক্ষিত মানুষরা ধর্মকে বিদায় দিয়েছে, দিয়ে পাশ্চাত্যের টোপটা তারা খেয়েছেন। না আপনার এটা উচিত হয়নি, এখন আপনার করণীয় ছিল কি? ধর্মকে বিশ্লেষণ করা। আরে দেখি কোরআন পড়ে দেখি, হাদিস পড়ে দেখি, আসলে ধর্ম কোনটা? আকীদা চেঞ্জ হয়ে গেছে। এঙ্গেলস বলছে কার্ল মার্কসের ছাত্র, দি ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজন ইজ এ লাই টু ফেথ অফ আল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস করা ধর্মের এই প্রধান বাক্যটি মিথ্যা। এটাকে সহ্য করা যায়? কারণ ধর্ম ছাড়া, ইমানি চেতনা ছাড়া মানুষকে সোজা করা যায় না, কোনোদিনই না। আগে এটাই ধ্বংস করো, দি আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। যে ধর্মকে বিশ্বাস করে ওকে সিঙ্গে বের করে না। এই আকিদাগুলো থাকার কারণে আমাদের সমস্যাটা হয়েছে। আপনি খুলেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠা, সেকুলারিজম সঙ্গে কি দিয়েছেন? বন্ধুরা আমার, আপনার আকিদা পরিষ্কার করতে চায়, কোন দলের নেজির ভিত্তি নয় এই কনসেপ্টটা যদি আপনি না জানেন। আসলে যারা দলের সাথে সংশ্লিষ্ট তারা এগুলো জানেন না, পড়েই দল, এটা হলো আসল ঘটনা। সেকুলার যে মুভমেন্ট সোসাইটি রিজেক্টেড অ্যাওয়ে ফর মডার্নের টু দি জার্নিডেস ইন দ্য মিডিয়াল পিরিয়ড, দেয়ার ওয়াজ এ স্ট্রং টেন্ডেন্সি ফর রিলিজিয়াস পার্সন টু ডিসপাইস হিউম্যান অ্যাফেয়ার্স অ্যান্ড টু মেডিটেট অন গড। তারাই সংজ্ঞা দিচ্ছে, এটা আমার সংজ্ঞা নয়। সেকুলারিজম এমন একটা আন্দোলন মানুষকে দুনিয়া থেকে দুনিয়ার দিকে ডাকে মাত্র, আর তিনটা কাজ করে, যে ধর্মকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে, তাদের উপরে অত্যাচার করা হলে ধর্মের কাজ, এই রিপোর্ট কি আমার? আমাকে দোষারোপ করবেন কি করে? এবং এটাই হচ্ছে গোটা পৃথিবীতে প্রথম ষড়যন্ত্র বের হয়েছে, জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। 1789 খ্রিস্টাব্দের জন্য ইউরোপে তৈরি হয়েছে এটা। এর মূল নীতি হল 6টি। এই 6টির মধ্যে ধর্মের গোষ্ঠী নাই। 1 বংশ, অঞ্চল, বর্ণ, গোত্র 4টা, শাসনতান্ত্রিক ঐক্য আর অর্থনৈতিক ঐক্য। ধর্ম কই? কই প্রশ্ন করলে তো আপনি বলতে পারবেন না। 1789 খ্রিস্টাব্দে ধারণা দেওয়া হয়েছে ধর্ম থাকবে না। এরপরে 1832 থেকে 83 সাল পর্যন্ত ধারণা দেওয়া হলো যে ধর্ম কোথাও থাকবে না, শুধু কেবল মসজিদে। কোথায় থাকবে? মন্দিরে থাকবে। এরপরে খুব চমৎকার দর্শন দিলেন কার্ল মার্কস এসে, যে ধর্মীয় যে ধারণা আল্লাহ, এটাকেই উৎখাত করতে হবে। সবশেষে গণতন্ত্র এসে ধারণা দিল, ডেমোক্রেসি দা গভর্নমেন্ট অফ দা পিপুল, বাই দা পিপুল, ফর দা পিপুল। ধর্ম আল্লাহ কিছুই নাই, একেবারে আউট, সব মানুষই করবে। এই জন্য তো আমরা ভুলে গেছি, আর এটাই উদ্দেশ্য ছিল। উপমহাদেশ থেকে চলে গেছে ইংরেজরা, তবে লর্ড ম্যাকলের সেই চিরন্তন বাণী আজে থেকে গেছে। উই মাস্ট প্রেজেন্ট আওয়ার বেস্ট ফ্রম এ ক্লাস হোম ইন্টারপ্রিটার্স বিটুইন আস অ্যান্ড মিলিয়ন্স, এ ক্লাস অফ পার্সনস অফ ইন্ডিয়ান, বাট ইংলিশ ইন টেস্ট, ইন অপিনিয়ন, ইন মরাল অ্যান্ড ইন্টেলেক্ট। লর্ড ম্যাকলে পাঠাচ্ছেন, ব্রিটেনে লিখে পাঠাচ্ছেন, আমাদের চলে যেতে হবে। 1936 সালের রিপোর্ট, তিনি রিপোর্ট পেশ করছেন, আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো এই লক্ষ মানুষের মধ্যে একটা মানে দল তৈরি করা, এক শ্রেণীর মানুষ তৈরি করা, তারা রক্তে এবং বর্ণে হবে ভারতীয়, কিন্তু চিন্তা চেতনায় মেজাজ মনে হবে কি ইংরেজ। ওই আগুনে আমরা এখনো পড়ছি, আরো কতদিন পড়ব আল্লাহ পাকই ভালো জানে। ওই আগুনে পড়ছে, অথচ কে না জানে, বাংলাদেশের অধিকাংশ বুদ্ধিজীবী জানেন, ভারতের সংবিধানে কি আছে সেটা জানেন, ফ্রান্সের সংবিধানে কি আছে সেটা জানেন, আমেরিকার আইন জানেন, ব্রিটেনের আইন জানেন, কিন্তু তারা শুধু জানেন না কোরআনের আইন, কোরআনে কি আছে সেটা তারা পড়েন না। একজন বড় বড় বুদ্ধিজীবী বাংলাদেশে রয়েছে, আমি তাদের অনুরোধ করব, এই যে বুদ্ধি, যে মেধা, যে জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন, এই জ্ঞানটা আল্লাহর পথে ব্যয় করুন, না হলে কবরে আপনি ধরা খেয়ে যাবেন। পরবর্তীতে স্তর অনেকগুলি আছে, বান্দা হিসাবে স্বীকার করতেই হবে। আমি এখানে আর সামনে আগাচ্ছি না, আমি একটু আকিদার ওই সাইডটা যাই। এখানেই তো ইসলামের মূল রুহটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, যে জিনিসটা কেউ বুঝতে পারেনি। আমি আপনাদেরকে জোর গলায় বলতে চাই, যেদিন আপনার কানে ঢুকেছে লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব 21 নম্বর আয়াত, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মধ্যে। যদি এই আয়াতটা আপনার কানে পৌঁছে থাকে, কিয়ামত পর্যন্ত কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন পণ্ডিত, কোন মনীষী, কোন মুফতি, কোন ইমাম, কোন ফকির, কোন রাষ্ট্রপতি, কোন এমপি, কোন মন্ত্রী, কোন মুড়ল, পৃথিবীর ইতিহাসে কোন ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে গ্রহণ করা যাবে না। মনে করতে হবে শ্রেষ্ঠ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো ধ্বনিত হয়, আজকেও যদি আপনি চান যে রাষ্ট্রকে সুন্দরভাবে চালাবেন, মোহাম্মদের আদর্শ ছাড়া পারবেন না। র‍্যাব লাগবে না, বিজিবি লাগবে না, গোয়েন্দা লাগবে না, মোহাম্মদের আদর্শ এটাই, ভাবাই যায় না, চিন্তাই করা যায় না। ইয়ামান থেকে পায়ে হেঁটে চলে গেছে রাসুলের কাছে, আল্লাহ রাসুল আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসুল বললেন, ইরজিই, ফিরে যাও, আস্তাগফির ওয়া তুবি, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। দ্বিতীয় এসে আবার বললেন, আল্লাহ রাসূল, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। দ্বিতীয়বার একই কথা বললেন আল্লাহ রাসূল। তৃতীয়বার আবার এসে বললেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল তৃতীয়বার একই কথা বললেন, চাচ্ছিলেন মেয়েটা চলে যাক, ক্ষমা চাক, আল্লাহ ক্ষমা করতে পারেন। এরপরে মহিলাকে বলছে, আতুরাদ্দিদুনি কামা রাদাক্তা মা ইবনে মালিক, আপনি কি আমাকে অনুরূপ ফেরত দিতে চাচ্ছেন যেভাবে ফেরত দিতে চেয়েছেন মাইজ বিন মালিককে? দেখুন আমার পেট উঁচু হয়ে গেছে, আমার পেটে সন্তান আছে, জারদ সন্তান আমার পেটে আছে, আমার পবিত্র করুন। ঠিক আছে, তুমি জেনা করেছ, যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন ফিরে এসো। কেউ নেই, তাকে জেলখানে রাখা হয়নি, পায়ে হেঁটে চলে গেছেন। যেদিন বাচ্চা হয়েছে, যেদিন বাচ্চা হয়েছে সেই দিনই মহিলা বাচ্চারা কাপড়ের মধ্যে কেড়ে নিয়ে রাসূলের কাছে উপস্থিত হয়ে বলছেন, আল্লাহ আমাকে পবিত্র করে দিন, আমি বাচ্চা প্রসব করেছি। বললেন, যাও ফিরে যাও, যেদিন বাচ্চা খাওয়া শিখবে সেদিন এসো। যেদিন বাচ্চা খাওয়া শিখেছে, এক টুকরা খেজুর বা এক টুকরা রুটি নিয়ে সে উপস্থিত হয়েছে, আল্লাহ সালে খাওয়া শিখেছে। দেখেন এতবার সুযোগ দিয়েছে, মহিলা পালায়নি, কার ভয়ে? প্রশাসন তো লাগেনি, র‍্যাব তো লাগেনি। যদি মুহাম্মাদের আদর্শ দেশে চালু হয় তাহলে অপরাধীকে খুঁজে বের করতে হবে না, অপরাধী নিজেই এসে ধরা দিবে, আমি অপরাধ করেছি। কত প্রমাণ নেবেন আপনি? এই আদর্শ পৃথিবীর কোন ধর্ম, কোন জাতি, কোন গোষ্ঠী দেখাতে পারেনি, একমাত্র দেখিয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, 1948 সালে জর্জ বার্নার শ আমেরিকায় রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে বলছেন, আই বিলিভ ইন ম্যান লাইক মুহাম্মদ, ওয়াই প্রেসিডেন্ট দ্য ডিক্টেটরশিপ অফ মডার্ন ওয়ার্ল্ড, হি উড সাকসেড ইন সলভিং ইটস প্রবলেম ইন এ ওয়ে দ্যাট উড বি মাস্ট নিডেড পিস এন্ড হ্যাপিনেস। শুনে রাখো হে আমেরিকার বাসী, দুইটা বিশ্বযুদ্ধ পেরিয়ে গেছে, মানুষকে তোমরা শান্তি দিতে পারোনি। আমি বিশ্বাস করি আজকের যুগে যদি মুহাম্মদের মতো একজন ব্যক্তি দায়িত্ব গ্রহণ করতেন, গোটা পৃথিবীর সমস্ত অনাচার অত্যাচার দুর্নীতিকে ধুয়ে ফেলে দিয়ে গোটা পৃথিবীব্যাপী সুখ এবং শান্তির বন্যা বয়ে নিতে পারতেন। চোখে অঙ্গুলি ঢুকে না, অত বড় বৈজ্ঞানিক আর কে আছে, কে দার্শনিক আছে? দুই চারটা সাহিত্য লেখে যে চোখ দিয়ে পড়লে চোখ অপবিত্র হয়ে যায়, মুখে পড়লে মুখ অপবিত্র হয়ে যায়, তারাই বড় বড় পণ্ডিত আজকে। আমি ওটা বলতে চাচ্ছিলাম না, বলতে চাচ্ছিলাম আমাদের মাথা খেলো কিসে? সবগুলো ধর্মহীন করা হচ্ছে পরিকল্পিত ভাবে, যে না এই বাংলাদেশে সম্ভব নয়। ইনশাআল্লাহ 190 বছর যাবত সশস্ত্র অর্থশালী ইংরেজরা যখন উপমহাদেশকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে পারেনি, কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশকে ইসলাম শূন্য করা যাবে না কোনোদিন, ইনশাআল্লাহ যাবে, কোনোদিনই যাবে না, চেতনাই আলাদা। ওই জন্য জ্ঞানী ব্যক্তিদেরকে, শিক্ষিত ব্যক্তিদেরকে বলবো, আপনি এবং আমার কাজ হবে রোম সম্রাটের মতো বুদ্ধিমানের পরিচয় দিতে হবে। কিভাবে? রোম সম্রাট গিয়েছে, রোম সম্রাটের কাছে আবু সুফিয়ান বুঝাতে গেছে, রোম সম্রাট কি করেছিলেন? আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন, তখন মুশরিক, বলতো এই কাজগুলো হয় কিনা? সব সত্য কথা বলল আবু সুফিয়ান। এবার রোম সম্রাট বলছেন, শোনো আবু সুফিয়ান, তুমি একটা বোকা মানুষ। রোম সম্রাট তিনি বলেছেন, তুমি একটা বোকা মানুষ, তুমি মক্কা মদিনাকে তুমি চিন্তা করো? আর তুমি যে কথা বললে সেটাই যদি সত্য হয়, তুমি যে কথাটি বললে সেটাই যদি সত্য হয়, শুধু নয় অচিরেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার সিংহাসন পর্যন্ত অলঙ্কিত করবে। ইন্দাহ হায় হায়। 7 নম্বর হাদিস সহিহ বুখারী, যদি আমি আজকে মুহাম্মাদের কাছে থাকতাম, লা গসলতু কদামাইহি, আমি রোম সম্রাট মুহাম্মাদের দুই পা ধুয়ে দিয়ে তাকে সম্মান দান করতাম। রোম সম্রাট বুঝেছিলেন, অতএব আপনাকে মেনে নিতেই হবে ওই ধর্মের কথা বলছি যে ধর্ম নাজিল হয়েছিল মূসা আলাইহিস সালামের উপরে, যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপরে, যেটা নাজিল হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ওই আকীদা আপনাকে পোষণ করতে হবে, ইসলামই চূড়ান্ত। হ্যাঁ, যদি আপনার আকীদা বিশুদ্ধ হয়ে যায়, আলহামদুলিল্লাহ আপনার জন্য জান্নাত। 1397 নম্বর হাদিস, একজন গ্রাম্য ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল রাসূল দুল্লানি আলা আমালি লিযা আমিলতুহু দাখালতু জান্নাহ, আমাকে এমন আমলের কথা বললেন, আমল করলে যেন আমি জান্নাতে দেশ যাই। আল রাসূল বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, ইবাদত করবে আল্লাহ, শিরিক করবে না। এক দুই নম্বর বললেন, ফরজ সালাত আদায় করবা, ফরজ যাকাত আদায় করবা, আর রমাদানের সিয়াম পালন করবেন। কয়টা বললেন? চারটা। গ্রামের মানুষ, মূর্খ মানুষ এসে সালাম কালাম নাই বলে উত্তর নিয়ে চলে যাচ্ছেন, বলছেন মোহাম্মদ তুমি যা বললে এটাই করবো, বেশি করবো না কম করবো না বলে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি দেখতে চাও মান সাররাইয়ান জুরা রাজুলুম মিন আহলিল জান্নাহ, নিজেকে আনন্দ দিতে চাও জান্নাতি মানুষ দেখে, এই লোকটিকে দেখে লো লোকটা জান্নাতি, ও সালাত পড়েছে, ওকে যাকাত দিয়েছে, সিয়াম পালন করেছে, এর নাম হলো আকীদা। আকীদাই চূড়ান্ত। আকীদা যদি স্বচ্ছ হয়ে যায় আর কোন সমস্যা নেই। আরেকটি হাদিস বলি, 7156 নম্বর হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলছেন যে একজন ব্যক্তি, বনী ইসরাইলদের একজন ব্যক্তি তার সন্তানদেরকে বলছে, ইদা মাতা ফারিকুহু লাম ইয়ামাল হাসানাতান কত্ত, ওই লোকটি একটিও নেকির কাজ করেনি, একটিও না। বলছে দেখো যখন আমি মারা যাব তখন আমাকে পুড়িয়ে এক ভাগ অজরু নিসফাহু ফিল বাহরি ওয়া নিসফাহু ফিল বার, এক ভাগ পানিতে ফেলে দেবে, এক ভাগ জমিনে ফেলে দেবে। কেন? লাইন কদর আলাই লাইউ আদিবাল্লাহু লাইউ আদিবু আহাদাম মিনাল আলামিন, যদি ধরতে পারে না আল্লাহ আমাকে, জগৎ সমূহের প্রতিপালক যদি আল্লাহ ধরতে পারেন, তাহলে এমন শাস্তি দিবেন পৃথিবীতে এত শাস্তি কাউকে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, এই ব্যক্তি একটিও আমল করেনি, একটিও আমল করেনি, লাম ইয়ামাল হাসানাতান কত্ত, কোনো আমলই করেনি এই ব্যক্তি। বলছে মারা যখন গেল সেরা তাই করল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাগরকে বললেন যা আছে সব জমা করো, জমিনকে বললেন যা আছে সব এক জায়গায় জমা করো, করে দিল, ফাজামা ফিহা জমা করে দিল। অন্তত এটা বিশ্বাস করার দরকার, এমন কোন পৃথিবীতে মেশিন হয়েছে একজন মানুষকে পুড়ে সাগরে ফেলে দেওয়ার পরে তাকে আবার সাইগুলো জড়ো করা যাবে? পৃথিবীতে কোন বিজ্ঞানী তৈরি হয়েছে এরকম? আল্লাহ বললেন, এবার জিজ্ঞেস করছে, নিমা ফাল তাহাদা, এই তুই কেন এই কাজ করেছিস, কেন এই কাজ করছিস? তখন লোকটি বলছে, মিন খশিয়াতিক ওয়া আনতা আলামি রাব্বি, আল্লাহ এটা তোমার ভয়েই করেছি, কেন করেছি তুমি সবচেয়ে ভালো জানো, আমার আমল তো মসজিদ পর্যন্ত আসছে, আল্লাহ পর্যন্ত পৌঁছেনি, কিন্তু এই ব্যক্তির আকীদা পৌঁছেছে কতদূর পর্যন্ত? আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। ফাগফিয়া লাহু, তার পাপগুলোকে সব ক্ষমা করে দাও, আল্লাহ পারেন ক্ষমা করতে। এর নাম হলো আকীদা, এর নাম হলো তওবা। যেদিন তিনি জানতে পেরেছেন যে আল্লাহ আমাকে ধরলে আর মাপ নেই, আল্লাহর রহমতে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিলেন, অথচ এই লোকটি একটি আমলও করেনি, এই লোকটি জান্নাতে যাবে না? যাবে। কিসের বলে? ওই যে কথাটা বলেছেন, মিন খশিয়াতি গোয়ান্তা আল্লাহ, তোমার ভয়ে এটা করেছে, কারণ যদি ধরতে পারো আমাকে সবচেয়ে বেশি শাস্তি দেবে, আল্লাহ এই কথা শুনেই সব ক্ষমা করে দেবে, আল্লাহ পারেন। আরেকজন ব্যক্তি, একজন নয় 99 জনকে হত্যা করেছে, এই হাদিস আপনারা জানেন, আমি এখানে ঢোকালাম আকিদার মধ্যে, কেন? ওর তো কোনো আমল নেই, 99 জনকে হত্যা করে আর একজনকে বলেছে, বলছে তোমার কোনো বাঁচার পথ নাই, ওকেও মারছে, বলছে সবগুলোকে যদি মারছি 99, তোকে মারলে কি সমস্যা, ওকেও মারছে, মারার পর এরপরও খুঁজছে মুক্তির পথ, খুঁজছে। একজন লোক রাহেব বলা হয়েছে, তো ওটা হলো ইবাদত গুজার, ও তো আলেম মানুষ না, ওই হাদিসে বলা হয়েছে রাহেব। যখন বলছে কি ঘটনা তোমার, তখন বলছে বাঁচতে চাই, ওই গ্রামে যাও গিয়ে বলো একটা লোক পাবে, ওখানে আছে, ঘুরতে লোকটি মারা গেছে। দেখেন আল্লাহ কি করতে পারেন, যেহেতু বদ মানুষ, আল্লাহ যাকে ক্ষমা করে দিয়েছেন তা তো আর জাহান্নামে ফেরেশতারা জানে না, জাহান্নামে ফেরেশতা উপস্থিত হয়ে গেছে তার আত্মাটা নেওয়ার জন্য, এদিকে জান্নাতের ফেরেশতা উপস্থিত হয়েছে আল্লাহ মাফ করে দিয়েছেন এই জন্য। এবার আল্লাহ বললেন, মেপে দেখো কোন দিকে সে বেশি গেছে, ওখানেই পড়েছে। এবার জমিনকে বললেন, তাকারবি, তুমি নিকটে চলে আসো, যেদিকে যেতে চাচ্ছিল ওকে বল নিকটে আসো। আর যেদিক থেকে আসছিল তাবাদি তুমি দূরে সরে যাও, এটা করলেন কে? আল্লাহ। এই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিলেন। কেন? সংশোধন হওয়ার পক্ষে ছিল, এর নাম হলো আকীদা। কিন্তু আমি জানার পরে পাপ করছি, আল্লাহ একজন আছেন জানছি, জানার পরে পাপ করছি, এটা চলবে না। বলেছিলাম শেষে অল্প একটু কথা বলবো, আমরা আকীদা শুদ্ধ করেছি কিন্তু তাগুতকে ছাড়িনি, এটা হলো বড় জিনিস। তাগুতকে ছাড়তে পারিনি কিন্তু আল্লাহ শর্তই করলেন। তাগুত চিনতে পেরেছিল মক্কার আবু জেহেল আবুল হাবরা, কিন্তু আমরা চিনতে পারি আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ দ্বীন কর্তা বাইয়ে না কুশিকিনা কই ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাম ফিসাম লাহা। আল্লাহ বলছেন দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, প্রথম শর্ত হলো যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ অতঃপর ঈমান আনলো, ওই ব্যক্তি আল্লাহ শক্ত হাতিলকে ধরলো যা কখনো বিচ্ছিন্ন হবার নয়। 256 নম্বর আয়াত সূরা বাকারা। আপনাকে বলতে চাচ্ছি এটাই হলো লা ইলাহা, আর একটা হলো ইল্লাল্লাহ। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, প্রথম তাগুতকে অস্বীকার করতে হবে, আগে বলতে হবে লা ইলাহা, আমি কোন ইলাকে পাঁচ পয়সা দাম দেই না, কোন ইলাকে পাঁচ পয়সা দাম নয়, একমাত্র হক মাবুদ আল্লাহকে মানি ইল্লাল্লাহ। কিন্তু মদের বোতলের মধ্যে কি মধু ঢেলে কাজ হয়? না, কোনদিনই না। আমাদের হৃদয়টা তাগুতে ভর্তি, এখানে কি সালাত প্রবেশ করে? কোনো লাভ হবে না। তাগুত মানে শয়তান, তাগুত মানে শয়তানি আইন, তাগুত মানে মানব রচিত বিধানকে তাগুত বলা হয়। সোজা কথায় আমাকে আপনাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে? ওলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইসতানিবুত তাগুত। আল্লাহ বলেছেন সূরা নাহল 36 নম্বর আয়াত, প্রত্যেক জাতির মধ্যে আমি রাসূল পাঠিয়েছিলাম এই জন্য তারা যেন বলো আন ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর তাওহীদকে মেনে নাও, কাউকে নয়। ওয়াস্তানিবুত তাগুত, সমস্ত তাগুতকে বর্জন করো। যত মানব রচিত আইন আছে, সে খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, মুসলিম হোক আর মৌলবী হোক, যত আইন তৈরি করেছে মূল মাজার পন্থীরা, জিকিরের বিধান তৈরি করেছে বসে বসে তারা, নতুন নতুন থিওরি তৈরি করেছে, আর আলেমরা ফেকার নামে নতুন নতুন ইসলামের নামে বিধান তৈরি করে মানুষ বিভ্রান্ত করেছে। অনুরূপভাবে রাজনৈতিক ব্যক্তিরা রাষ্ট্রের নামে অনেক বিধান তৈরি করেছে যা কোরআনের বিধানের সাথে হাদিসের বিধানের সাথে সাংঘর্ষিক, এটা চলবে না। আল্লাহ বললেন সমস্ত তাগুতকে বর্জন করতে হবে। কি করতে হবে? সূরা নিসা সূরা তৌবা 31 নম্বর, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। মানুষরা ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে, অথচ কি করেছে? অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে একমাত্র এক ইলার ইবাদত করবে, অন্য কোন ইলা মানা চলবে না। আল্লাহ বলছেন সূরা জুমার 17 নম্বর আয়াত, আল্লাযীনা ইসতানাবু তাগুত আইয়াবুদুহা, ফজিলত শুনে নেবা। আল্লাহ বলছেন যারা তাগুতকে বর্জন করেছে এই মর্মে তার ইবাদত করবে না। ওয়ানাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে ধাবিত হয়েছে, স্বীকার করেছে আমি তাগুতকে মানি না, আমি তাগুতকে দান দেই না, স্বীকার করেছে ওয়ানাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে রুজু হয়েছে। ফাবাশশির ইবাদ, আল্লাহ বলেছেন ফাবাশ লাহুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ। কিসের? জান্নাতের সুসংবাদ তাদের জন্য রয়েছে। তাগুত বর্জন করতে হবে। কিন্তু আমরা মনে করছি তাগুতকে আমি আপনি বর্জন করেই ফেলেছি, না বর্জন করেন। আল্লাহ জবাব দিচ্ছেন সূরা নিসা 60 নম্বর আয়াত, আলাম তারাইল্লাযীনা ইয়াযুনুনা আন্নাহুম আমানু বিল আমানুল মা উনসিলা ইলাইকা ওয়া উনসিলা মিন ক্বাবলিক। মুহাম্মদ, আপনি কি তাদেরকে দেখেননি? যারা মনে করে আপনার পরে যা নাজিল হয়েছে, ইতিপূর্বে যা নাজিল হয়েছে তারপরে ঈমান এনেছে, না এরা কিন্তু তাগুতের বিধান নেওয়ার জন্য ব্যস্ত। অথচ তাদের নির্দেশ দেওয়া হয়েছে তাগুতের সঙ্গে যেন কুফরি করে, তাগুতকে যেন অস্বীকার করে, আমরা তাগুতকে মেনে নিয়েছি, সুতরাং উপায় নেই, তাগুত মেনে নেওয়ার যোগ্য নয়। মুসলিমদের কাজ হবে বাচ্চা ফাইসালের মতন, এই যুগে বাচ্চা ফাইসালের মতো হুঙ্কার দিয়ে কথা বলতে হবে। আল্লাহ রাসূল বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে তাওরাত পড়া দেখে, ওমর তুমি তাওরাত পড়ছো, মনে রাখো তাওরাত মুসার উপর নাজিল হয়েছিল, লাউ বাদালাকুম মুসা ফাত্তাবুতুহু ওয়া তারাকতুমুনি লা যালামতুম সাওয়া সাবিল, মুসার ওমর শুনে রাখো তাওরাত রাখো, স্বয়ং মুসাকে যদি হাজির করা হয় আর তোমরা যদি তাকে মেনে নাও লা যালামতুম সাওয়া সাবিল, তবুও তোমরা জান্নাতের পথ থেকে দূরে সরে যাবে। ওয়ালাউ কানা হাইয়ান, শুনো যদি মুসা আজকে জীবিত থাকতেন লাক্তা বামানি তিনিও আমার অনুসরণ করতেন। অকজ্জিতুকুম বিহা বাইদা নাকিয়া, হায় আল্লাহ এই হাদিসটা শুনলে শরীর রোম খাড়া হয়ে যায়, শিউরে উঠে। বলছেন আল্লাহ রাসূল আমি নিয়ে এসেছি তোমাদের কাছে শ্রেষ্ঠ বিধান, উজ্জ্বল দীপ্তিমান সত্য বিধান নিয়ে এসেছি, আর তুমি তাওরাত পড়ছো মানে? একটু লক্ষণীয় বিষয়, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত ইনজিল যদি কোরআন নাজিল হওয়ার কারণে বাতিল হয়ে যায়, কোরআন আসার পরে যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত ইনজিল বাতিল হয়ে যায়, তাহলে কি কোরআনের সামনে পৃথিবীর আর কোন সংবিধান টিকতে পারে? তাহলে মুসলমানদের ইমান কোথায়? জাতিসংঘ গঠন হচ্ছিল 1945 সালে, সব দেশের সংবিধান চাওয়া হয়েছিল, বাচ্চা ফাইসাল জমা দিলেন সংবিধান, জমা দিলেন সাদা কাপড়ে মোড়ানো একটা কিতাব, খুলে বলছে কি ব্যাপার? মহাসচিব বলছেন যে আমি তো চেয়েছি আপনার দেশের সংবিধান, এটা তো মহাগ্রন্থ আল কোরআন, এটা কোরআন তো চাইনি আমি। বাচ্চা ফাইসাল জাতিসংঘের সদর দপ্তর কালে কিয়ামতের মানে সাক্ষী দিবে, তাদেরকে জানানো হয়েছিল সংবিধান হওয়া উচিত আল কোরআন। বাচ্চা ফাইসাল সিংহের মতো গর্জন দিয়ে বলছেন হে মহাসচিব শুনে রাখুন, সৌদি আরবের সংবিধান সেটাই যেটা বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সংবিধান, মহাগ্রন্থ আল কোরআনই হলো সৌদি আরবের সংবিধান, পৃথিবীর অন্য কোন সংবিধান নেই। অতএব যদি আকীদা স্বচ্ছ করতে হয়, শুদ্ধ করতে হয়, আগে কোরআনের কাছে ফিরে আসতে হবে, শরীয়তের কাছে ফিরে আসতে হবে, অন্যথা সম্ভব নয়। তাগুতকে বর্জন করুন, নিজের হৃদয়কে পরিষ্কার করুন, তবেই আপনি যাই আমল করুন না কেন তাতে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবেন। আগে এটাকে শুদ্ধ করতে হবে, তারপর অন্যদিকে যেতে হবে। বন্ধুরা আমার, আমি সময় নিয়ে নিয়েছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের দেশের এই বাংলাদেশের মানুষকে সহি আকিদায় বিশ্বাসী মানুষ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি সব পারো, তুমি তাদের ভিতরে তাওহীদ আকিদা দিতে পারো। আল্লাহ তুমি যারা মাজার পূজারি, কবর পূজারি, বেদাতি যারা, আল্লাহ তাদের মাঝে তুমি নির্ভেজাল তাওহীদের বিস্তার ঘটিয়ে দাও। ভ্রান্ত আকিদা বরং সঠিক আকিদা, জেলখানায় যাওয়ার পরে বুঝতে পেরেছে আকিদার কি দাম, এরপরে জেলখানা থেকে বের হয়ে এসে ভ্রান্ত আকিদা বনাম সঠিক আকিদা এই বইটি বের করে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া যে আল্লাহ এটা আমাকে করার জন্য সুযোগ দিয়েছেন, যদি না করে মারা যেতাম হয়তো আল্লাহর কাছে জবাব দিতে পারতাম না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিজেরা বইটি নেবেন এবং শত শত কপি এটা গোটা বাংলাদেশে বিতরণের চেষ্টা করবেন, এটা আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।